اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়, এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার, 12 নভেম্বর, 27 কার্তিক এবং ফার্সি 21 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরান ইস্যুতে লন্ডন ভিত্তিক দুটি মিডিয়ার পরস্পর বিরোধী অবস্থান এবং বাংলাদেশে পুলিশকে রাজনৈতিক বলয় মুক্ত করার প্রয়োজনীয়তা সম্পর্কে দুটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান জ্ঞানবিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক আলোচনা। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আকাশপথে যে কোনো হামলা মোকাবেলার জন্য ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো প্রস্তুত রয়েছে, বললেন পদস্থ সেনা কর্মকর্তা সাকাফি ফার। আমেরিকার ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দল ফিলিস্তিনিদের ইসরায়েলের গণহত্যা সমর্থন করে, মন্তব্য হিজবুল্লাহ নেতা সাইয়েদ নাসরুল্লাহর। বাংলাদেশের বর্তমান সরকারের আমলে দেশ থেকে 10 লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে, ফরিদপুরের গণসমাবেশে অভিযোগ করলেন মির্জা ফখরুল। এবং ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে গ্রেপ্তার করার দাবি জানাল পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। আকাশপথে যে কোনো হামলা মোকাবেলার জন্য ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো প্রস্তুত রয়েছে, একথা বলেছেন সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাহদি সাকাফি ফার। তিনি বলেছেন আকাশপথের যে কোনো হুমকি মোকাবেলার জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। তিনি বলেন সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিট এমন সব ব্যবস্থা তৈরি করেছে যেগুলো দিয়ে সব ধরনের জঙ্গি বিমানকে ঠেকানো সম্ভব। নিগিজ্জেকে লুকিয়ে রাখতে সক্ষম জঙ্গি বিমানগুলোকেও এসব ব্যবস্থা পুরোপুরি নিষ্ক্রিয় বা আধা নিষ্ক্রিয় করতে সক্ষম বলে জানান এই কমান্ডার। সাকাফিফার বলেন ড্রোন ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যা খুব শিগগিরই ঘোষণা করা হবে। আকাশ প্রতিরক্ষা ক্ষেত্রে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, এর ফলে শত্রুরা তাদের মাথা থেকে কুচিন্তা ঝেড়ে ফেলতে বাধ্য হবে বলে জানান এই সামরিক কর্মকর্তা। ইরান জুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা ও নৈরাজ্য এবং সন্ত্রাসী হামলার ব্যাপারে কিছু পশ্চিমা দেশের অগঠনমূলক অবস্থান ও ক্রিয়াকলাপের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি গতকাল তার স্প্যানিশ সমকক্ষ জোসে ম্যানুয়েল অ্যালভার্সের সঙ্গে এক টেলিফোন আলাপে পশ্চিমা দেশগুলোর এ সমালোচনা করেন। তিনি বলেন ইরানের সাম্প্রতিক নৈরাজ্যের সময় কিছু ইউরোপীয় দেশ প্রমাণ করেছে যে তারা ইরানে তাদের দেশগুলোর জনগণের জাতীয় স্বার্থ রক্ষা করার চেয়ে তাদের পক্ষপাতসুলভ লক্ষ্য বাস্তবায়ন করতে চায়। ইরানে গত মধ্য সেপ্টেম্বরে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনী অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছুদিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। অন্যদিকে ইরানের যেসব শত্রু এদেশের ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করতে চায় তারা নৈরাজ্য সৃষ্টিকারীদের মাধ্যমে তেহরান সরকারের পতন ঘটানোর আশায় দাঙ্গাবাজদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ইউক্রেনের চলমান যুদ্ধের ব্যাপারে তার দেশের ঘোর বিরোধিতার কথা আবারও ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি যুদ্ধরত পক্ষগুলোকে যুদ্ধবিরতির উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। তিনি বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলাই মিলোভের সঙ্গে এক টেলিফোন আলাপে এই আহ্বান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী তার দেশের সমরাস্ত্র রপ্তানির উপর কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু তা সত্ত্বেও যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনে ব্যবহার করার জন্য রাশিয়াকে কোনো অস্ত্র সরবরাহ করেনি তেহরান। শুক্রবারই দিনের শুরুতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানিও রাশিয়ার কাছে সমরাস্ত্র হস্তান্তরের অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি এক টুইটার পোস্টে লিখেছেন যারা ইরানের বিরুদ্ধে এই অভিযোগ করছে তারা ইউক্রেন যুদ্ধ চলমান রাখতে চায়, কিন্তু ইরান অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দল ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা ও দমন অভিযান সমর্থন করে। তিনি গতকাল লেবাননের শহীদ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রতি ইঙ্গিত করে সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেন দেশটির সরকারে কে আসলো বা পার্লামেন্ট কার নিয়ন্ত্রণে গেল তাতে বিশ্ববাসীর কিচ্ছু যায় আসে না। রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলই ইতিহাসে সমানভাবে যুদ্ধ করেছে এবং অন্য দেশের উপর আগ্রাসন চালিয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের ভয়াবহ অপরাজ্য সবসময় সমর্থন করেছে ডেমোক্রেট ও রিপাবলিকানরা। মার্কিন প্রশাসকদের এজেন্ডা একই, কিন্তু বাস্তবায়নের পদ্ধতি ভিন্ন বলে মন্তব্য করেন তিনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের বর্তমান সরকারের আমলে গত এক যুগে 10 লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের সম্পদ লুট করে তারা বিদেশে পাচার করছে। মেগা প্রজেক্ট থেকে শুরু করে বেকার ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা পর্যন্ত চুরি করেছে। আজ ফরিদপুরের গণসমাবেশে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চোরের দ্বারা পরিবেষ্টিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে ফরিদপুর শহরের কমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, গত এক যুগে এই সরকারের আমলে 10 লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। দেশের সম্পদ লুট করে তারা বিদেশে পাচার করেছে। সরকার কোথায় চুরি করেনি? প্রশ্ন রেখে তিনি বলেন, মেগা প্রজেক্ট থেকে শুরু করে বেকার ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা পর্যন্ত চুরি করেছে আওয়ামী লীগ সরকার। তিনি আরো বলেন, 8,000 মাইল দূরে থেকে গণতন্ত্রের জন্য লড়াই করছেন তাদের নেতা তারেক রহমান। 3 দিন ধরে ফরিদপুরে যারা শুয়ে লড়াই করছেন তারা ভোটের অধিকার ফিরে পেতে এই লড়াই করছেন বলে দাবি করেন ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, আজকে দেশের 42% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস গুজরাটে ক্ষমতায় এলে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নাম পরিবর্তন করে সর্দার প্যাটেল স্টেডিয়াম করার প্রতিশ্রুতি দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আজ দলীয় ইশতেহার প্রকাশ করে কংগ্রেসের সিনিয়র নেতা ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, দল সরকার গঠন করলে কংগ্রেস প্রথম মন্ত্রিসভার বৈঠকেই নির্বাচনী ইশতেহারটিকে একটি সরকারি দলিল হিসেবে গ্রহণ করবে। সমস্ত গুজরাটির জন্য রাজ্যে 10 লাখ চাকরি তৈরির প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেসের ইশতেহার তৈরি করা হয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অবিলম্বে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপিকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অবিলম্বে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপিকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে। আজ শনিবার দলীয় মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ওই দাবি জানান। রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে রাজ্যের সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের ফ্ল্যাট থেকে বিজেপি নেতা দিলীপ ঘোষের দলিল উদ্ধার হওয়ায় রাজনৈতিক মহলে শোরগোল সৃষ্টি হয়েছে। এ নিয়ে অভিযোগ ওঠায় গণমাধ্যমের সামনে প্রসন্ন রায়ের হাতে দলিল দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন বিজেপি নেতা দিলীপ বাবু। ওই দলিল উদ্ধার ইস্যুতে দিলীপ ঘোষকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি তুলে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল মুখপাত্র ও রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এ প্রসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কে নিশানা করে বলেন, অন্যদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ পাল্টা জবাবে তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ওই ইস্যুতে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রসন্ন রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে দিলীপ ঘোষের জমির দলিল পাওয়া গেছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তা উদ্ধার করেছে, আদালতে জমা দিল, কিন্তু প্রথমে সিজার লিস্ট গোপন করার চেষ্টা হয়েছে। আদালতে বিষয়টা ওঠার পর তখন সেই সিজার লিস্ট দিতে বাধ্য হয়েছে সিবিআই, যার বিরুদ্ধে বিজেপির এত অভিযোগ। সেখানে দিলীপ ঘোষের দলিল প্রসন্ন রায়ের বাড়িতে কি করে যায় দলিল? আমরা লক্ষ্য করলাম সিজার লিস্ট উঠে আসার পর সেটা গোপন করা হয়েছে, আদালতে বলার পর তা দেখানো হয়েছে, সেজন্য অবিলম্বে দিলীপ ঘোষকে গ্রেপ্তার করতে হবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত জানাচ্ছি। বাহরাইনের প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ ইসা কাসিম সেদেশের জাতীয় সংসদ নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন এই নির্বাচনে অংশগ্রহণ বিশ্বাসঘাতকতা বলে গণ্য হবে। বাহরাইনে আজ সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। তিনি শুক্রবার আঞ্চলিক কিছু টেলিভিশনের মাধ্যমে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন এই নির্বাচন বয়কট করা বাহরাইনের নাগরিকদের দায়িত্ব এবং নির্বাচনে অংশগ্রহণ হবে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে কয়েকটি শর্ত দিয়েছে আমেরিকা। দেশটি বলেছে রাশিয়া থেকে ভারতকে G7 এর পক্ষ থেকে বেঁধে দেয়া দামে তেল কিনতে হবে, তা না হলে পশ্চিমা বিমা, অর্থ এবং মেরিটাইম সার্ভিস ব্যবহার বন্ধ করতে হবে। ওয়াশিংটন ভারতকে জানিয়েছে এই শর্ত মানলে নয়াদিল্লি যত খুশি রাশিয়া থেকে তেল কিনতে পারবে, তাতে আমেরিকার কোনো আপত্তি নেই। গতকাল মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন নয়াদিল্লি সফর করেন এবং দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক করেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এখন এই ইইউ নিজেই বিপদের মুখে পড়েছে। ইইউভুক্ত দেশগুলো অর্থনৈতিক মন্দার মুখে পড়তে শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখা ইউরোপীয় কমিশন জানিয়েছে আগামী ৬ মাস পর্যন্ত ইউরোপে অর্থনৈতিক মন্দা বিরাজ করবে, যা ২০২৩ সালের মার্চের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। প্রাথমিকভাবে মন্দার যে সময়সীমা অনুমান করা হয়েছিল তার চেয়ে এখন দীর্ঘ হবে বলে ইউরোপীয় কমিশন আশঙ্কা করছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানে সাম্প্রতিক সহিংসতা সৃষ্টির নেপথ্যে কারা ছিল তা ফাঁস হয়ে গেছে। নৈরাজ্য সৃষ্টিতে ব্যর্থ হয়ে লন্ডন ভিত্তিক দুটি মিডিয়া পরস্পরের বিরুদ্ধে অবস্থান নেয় সুস্পষ্ট হয়ে গেছে হোতাদের তথ্য। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
ইরানের সাম্প্রতিক গোলযোগে বিদেশি মিডিয়াগুলো কার্যত যুদ্ধকক্ষে পরিণত হয়েছিল, কিন্তু লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে তারা যেন প্রাণ হারিয়েছে। সেপ্টেম্বরের শেষ দিক থেকে ইরানের বিভিন্ন এলাকায় নৈরাজ্য দেখা দেয়। শুরু থেকেই ওই নৈরাজ্য ছড়িয়ে দেওয়ার পেছনে নতুন পুরাতন কিছু মিডিয়ার ভূমিকা ছিল সুস্পষ্ট, বিশেষ করে বিবিসি ফার্সি এবং ইরান ইন্টারন্যাশনাল লন্ডন ভিত্তিক দুটি ফার্সি ভাষার মিডিয়া ইরানের সংগঠিত বিক্ষোভকে দাঙ্গায় পরিণত করতে এবং নৈরাজ্যের আগুনে ঘি ঢালতে ব্যাপক প্রচেষ্টা চালায়। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিতে এই মিডিয়াগুলো যেসব কৌশল অবলম্বন করে তার মধ্যে একটি ছিল মিথ্যাচার। নৈরাজ্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তারা এমনকি হত্যাকাণ্ডকেও বেছে নিয়েছিল। এই মিডিয়াগুলো ৪৬ দিনে ইরান পরিস্থিতি সম্পর্কে অন্তত ৩৮,০০০ মিথ্যা তথ্য প্রচার করেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধকক্ষে পরিণত হওয়া এই মিডিয়াগুলোর ভাবমূর্তি এখন বিবিসির রিপোর্টারের অডিও ফাইল ফাঁস হবার পর কলঙ্কিত হতে শুরু করেছে। সম্প্রতি ফাঁস হওয়া অডিও ফাইলে বিবিসির রিপোর্টার রানা রহিমপুর স্পষ্টভাবে ইরানের অভ্যন্তরীণ নৈরাজ্যে তাদের বিচ্ছিন্নতাকামী ভূমিকার কথা বলেছেন। রানা রাহিমপুর স্পষ্টভাবে বলেছেন, ইরান ইন্টারন্যাশনাল সরাসরি বলেছিল শুধুমাত্র ইরানের বিচ্ছিন্নতাবাদী দলগুলোর নেতাদের সাক্ষাৎকারে নিতে হবে এবং তাদের কথাই প্রচার করতে হবে। বিবিসি সাংবাদিকের এই অডিও ফাইল ফাঁস হয়ে পড়ায় ইরান ইন্টারন্যাশনালের ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইরান ইন্টারন্যাশনাল টিভি চ্যানেলটি সরাসরি সৌদি আরবের আর্থিক সহায়তায় পরিচালিত হয়। রানা রহিমপুরের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে চ্যানেলটি এখন বিবিসির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা স্মরণ করিয়ে দিয়েছে যে বিবিসি ব্রিটিশ জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত হয়। একই সঙ্গে ইরান ইন্টারন্যাশনাল রহিমপুরকে বিবিসিতে ইরানের অনুপ্রবেশকারী সাংবাদিক হিসেবে চিহ্নিত করেছে। তারা আরও অভিযোগ করেছে, রহিমপুর নিরপেক্ষতা ও বাক স্বাধীনতার নামে বিবিসির মাধ্যমে ইরানের পক্ষেই কাজ করছে। ইরান ইন্টারন্যাশনাল 25টি বিচ্ছিন্নতাবাদী দলের নেতাদের অন্তত 125টি সাক্ষাৎকার প্রচার করে। সেই ইরান ইন্টারন্যাশনাল এখন বিবিসির বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রমাণ করেছে বিদেশিদের বাক স্বাধীনতার দাবি একটি বুলি মাত্র। বাস্তবে তারা বাক স্বাধীনতার পক্ষে নয়, তাদের বাক স্বাধীনতার দাবি মিডিয়া সাম্রাজ্যবাদের কৌশল ছাড়া আর কিছু নয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে হত্যা, ধর্ষণ, দুর্নীতি, বাসা থেকে তুলে নেয়া, মাদক সম্পৃক্ততা সব ধরনের অপরাধের সঙ্গে পুলিশ জড়িত, তা প্রমাণিত হয়েছে বিভিন্ন সময়ে। তাই সর্বত্র প্রশ্ন উঠছে, বাংলাদেশের পুলিশ কি জনবান্ধব? এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের পুলিশ কি জনবান্ধব? প্রশ্নটা ক্ষণে ক্ষণে ঘুরছে অনেকের মাথায়। হত্যা, ধর্ষণ, দুর্নীতি, বাসা থেকে তুলে নেওয়া, মাদক সম্পৃক্ততা সব ধরনের অপরাধের সঙ্গে পুলিশ জড়িত এবং তা প্রমাণিত হয়েছে বিভিন্ন সময়ে। ক্ষেত্রবিশেষে পুলিশের বিরুদ্ধে এমন সব অভিযোগ ওঠে যা গোটা সিস্টেমকে বিব্রত করে, যেমন সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ড, ডিআইজি মিজানের দুর্নীতি, চট্টগ্রাম কারাগারে লক্ষাধিক টাকা ঘুষ নেওয়ার ঘটনা, দিনাজপুরের ইয়াসমিনকে থানায় ধর্ষণ, 1998 সালে ঢাকার সিদ্ধেশ্বরীতে শামীম রেজা রুবেলের বিরুদ্ধে জোরপূর্বক 54 ধারায় মামলা দেয়া, এর সবই পুলিশকে প্রশ্নবিদ্ধ করে। এর কি কোনো সমাধান নেই? যদিও সরকারের নীতি নির্ধারণী মহল থেকে শুরু করে সর্বত্রই চলছে এই জোর প্রচেষ্টা, কিভাবে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একটি সুশৃঙ্খল পুলিশ বাহিনী উপহার দেওয়া যায়, সে চেষ্টাই করছেন সরকার প্রধান। অবশ্য গেল বৃহস্পতিবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যুগপূর্তি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, পুলিশ এখন জন আস্থার প্রতীক।
এই পুলিশ আজকে জনগণের আস্থায় পরিণত হয়েছে, বিশ্বাসে পরিণত হয়েছে। তারা যে কোনো চ্যালেঞ্জ আজকে মোকাবেলা করতে তারা কুণ্ঠাবোধ করেন।
পুলিশের মাঠ প্রশাসনের চিত্র জানতে আমরা কথা বলেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল হালিমের সঙ্গে। তিনি রেডিও তেহরানকে বলেন, পুলিশের কাজ সবসময় সাধারণ মানুষের সঙ্গে, এখন আরো গণমুখী ও জনবান্ধব হওয়ার জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি।
ব্যবহারের দিক থেকে বিবেচনা করে আমরা পুলিশকে আরো জনসম্পৃক্ত করার জন্য বিট পুলিশিং, বিভিন্ন এলাকায় আরো মানে মাইক্রো লেভেলে পুলিশের সার্ভিসটাকে পৌঁছে দেওয়ার জন্য আমরা কিন্তু বিট পুলিশিং এর প্রবর্তন করছি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক হাফিজুর রহমান কার্জন রেডিও তেহরানকে বলেন, পুলিশকে প্রধানত রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করতে পারলেই গণমুখী ও জনবান্ধব পুলিশিং দেওয়া সম্ভব।
পুলিশের যে জবাবদিহিতা সেটা পর্যাপ্ত না। আপনি মানে নানা রকম অভিযোগ আমরা যেটা পাই এবং পুলিশের সেই অভিযোগ তদন্ত করা এবং বাৎসরিক পুলিশের কর্মকাণ্ড সেটাকে আপনার পর্যালোচনা করার জন্য বিচার বিভাগীয় একটা আলাদা ডিপার্টমেন্ট করতে হবে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক ধারাবাহিক আলোচনা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান।
জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা আলোক বিদ্যা ক্ষেত্রে ইরানি মনীষী ইবনে হিশামের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা ইরানের আরেকজন খ্যাতনামা মনীষী কামালউদ্দিন ফার্সির অবদান সম্পর্কে আলোচনা অব্যাহত রাখব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন।
ইরানের খ্যাতনামা মনীষী কামালউদ্দিন ফার্সি এমন এক যুগের বাসিন্দা ছিলেন যখন একদিকে মুসলিম বিশ্ব ক্রুসেড যুদ্ধ থেকে মুক্তি পাচ্ছিল, অন্যদিকে মুসলিম বিশ্ব মঙ্গোলদের আক্রমণের মুখোমুখি হওয়ার দ্বারপ্রান্তে ছিল। তবে একের পর এক দুর্যোগ সত্ত্বেও মুসলিম ভূখণ্ড বিজ্ঞানের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় পার করছিল। দুর্যোগ সত্ত্বেও এ সময় ইরানের মনীষীরা বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান গবেষণা অব্যাহত রাখেন। পানি ও আলো, এই দুটি উপাদান ছাড়া মানুষের জীবনকে কল্পনা করা যায় না। আলো এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যার কারণে বিশ্ব প্রকৃতি টিকে আছে এবং এ কারণে এ বিশ্বে মানব সভ্যতার ক্রমবিকাশ ঘটেছে। সৌরশক্তি হতে প্রাপ্ত আলোর কারণেই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকে আছে। আলোর এই গুরুত্বের কারণেই জ্যোতির্বিজ্ঞানীরা সবসময় সূর্য, আলো, গ্রহ, নক্ষত্রের বিষয়ে তথা মহাকাশের রহস্য নিয়ে গবেষণা ও অনুসন্ধান চালিয়েছেন। আজ আমরা সবাই জানি সূর্যের আলোক রশ্মি আমাদের অস্তিত্বের অন্যতম কারণ। এমনকি পানির অস্তিত্ব থাকলেও আলো না থাকলে আমাদের জীবনযাপনই অসম্ভব হয়ে পড়ত।
দৃষ্টিশক্তি নির্ভর করে চোখে আলো ধারণ করার শক্তির উপর। মানুষের চোখের বৈশিষ্ট্য বুঝতে হলে আলোর বৈশিষ্ট্য জানা জরুরি। চোখের পরীক্ষা নিরীক্ষা ও চক্ষুরোগের চিকিৎসার জন্য যেসব যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যবহৃত হয় তাতে আলোর বিচিত্র বৈশিষ্ট্যের ব্যবহার রয়েছে। আলোর এ বৈশিষ্ট্যের কারণে চিকিৎসক যন্ত্র দিয়ে চোখের চিকিৎসা করতে সক্ষম হন। প্রযুক্তিগতভাবে আলো কেবলমাত্র ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ যার মাধ্যমে কোনো কিছু দৃশ্যমান হয়। অন্য কথাই বলা যায়, আলো এমন কিছু ফোটনের সঙ্গে সম্পর্কযুক্ত শক্তি যা মানুষের চোখের বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে বস্তুর দৃশ্য উপলব্ধি করতে সহায়তা করে। ফোটন হচ্ছে আলোর কণা বা একক। আলোকরশ্মি কোনো শক্তি থেকে অনবরত বের না হয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন প্যাকেট বা শক্তি হিসেবে বের হয়। প্রত্যেক বর্ণের আলোর জন্য এক একটি বিচ্ছিন্ন প্যাকেটের শক্তির নির্দিষ্ট মান রয়েছে। এই এক একটি বিচ্ছিন্ন প্যাকেটকে কোয়ান্টাম বা ফোটন বলে।
সংখ্যাতত্ত্ব ও আলোকবিদ্যা গবেষণায় অবদান রাখেন ইরানের খ্যাতনামা গবেষক কামালউদ্দিন ফার্সি। খ্রিস্টীয় 1267 সালে ইরানের শিরাজে তার জন্ম হয় এবং 1319 সালের জানুয়ারিতে তাবরিজ শহরে তিনি মৃত্যুবরণ করেন। আলোকবিজ্ঞানের বিষয়ে কামালউদ্দিনের চিন্তা জগতে নানা প্রশ্নের জন্ম দিত। তিনি তার দীর্ঘ জীবনের বেশিরভাগ সময়ে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন। আলোকবিজ্ঞানের ক্ষেত্রে কামালউদ্দিন ফার্সির গবেষণা কর্ম ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এরপর তার কর্মগুলো সারা বিশ্বে বৈজ্ঞানিক গবেষণার উৎসে পরিণত হয়। কামালউদ্দিন ফার্সি শিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন জায়গা সফর করেন। তিনি গণিত শিক্ষা গ্রহণের জন্য দীর্ঘ সময় স্পাহানে কাটিয়েছিলেন। গণিতেও তিনি অবদান রাখেন। তিনি কুতুবুদ্দিন সিরাজের কাছে শিক্ষা গ্রহণ করেন। আল কাওয়েদে ফি ওসুল আল ফাওয়েদে নামে তার গণিতের গ্রন্থ রয়েছে। ইমাদউদ্দিন কাশানি এবং গিয়াসউদ্দিন জামশেদ কাশানির মতো নামকরা জ্যোতির্বিজ্ঞানীরা তাদের বিভিন্ন রচনাবলিতে কামালউদ্দিন ফার্সির ভূয়সী প্রশংসা করেছেন, কেননা তিনি আলোক পদার্থবিদ্যার উপর গবেষণা চালান। এছাড়া গণিত ও জ্যামিতির উপরও তিনি গবেষণা চালিয়েছেন।
কামালউদ্দিন ফার্সি ছিলেন প্রথম বিজ্ঞানী যিনি চোখের নানা ত্রুটি বা সমস্যা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন। চোখের নানা সমস্যার সমাধানের জন্য তিনি বিভিন্ন ধরনের লেন্সের ব্যবহার করেন। লেন্স ব্যবহারের ক্ষেত্রে তার উদ্ভাবিত পদ্ধতি 1600 দিকে ফটোগ্রাফির নিয়ম এবং টেলিস্কোপ ও মাইক্রোস্কোপও ব্যবহার শুরু হয়। আলোক পদার্থবিদ্যার বিষয়ে তানকি আল মোনাজের ছিল কামালউদ্দিন ফার্সির একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এই গ্রন্থে তিনি আলোক বিজ্ঞানের নানা জটিল তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। এটি জ্ঞান বিজ্ঞানে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত। তার এ গ্রন্থে 7 নিবন্ধ রয়েছে যেখানে আলোকবিদ্যা বিষয়ে ইবনে হিশামের কিছু ভুল তিনি সংশোধন করে দিয়েছেন এবং বৈজ্ঞানিক কাজ ও গবেষণা কর্মগুলো কিভাবে স্থানান্তর করা যায় সে সম্পর্কেও তিনি উল্লেখ করেছেন। আলোর বিকিরণ, প্রতিফলন, অনুপ্রবেশ প্রভৃতি বিষয় তাকে এতটাই বিস্মিত করত যে তিনি এ বিষয়ে ব্যাপক গবেষণা চালিয়ে তার গবেষণা কর্মের ফলাফল এ বইয়ে লিপিবদ্ধ করেন।
কামালউদ্দিন ফার্সি বিনা প্রশ্নে ইবনে হিশামের মতামতকেও মেনে নেননি। আলোর প্রতিফলন ও চারদিকে আলো ছড়িয়ে পড়ার তুলনামূলক পার্থক্যের বিষয়ে তিনি ইবনে হিশামের মতামতকে গ্রহণ করেননি। তিনি ইবনে হিশামের অন্ধকার কক্ষে আলোর ব্যবহার, দুটি স্বচ্ছ গোলকে আলোর প্রতিসরণ ও প্রতিসরণকারী সূচকের টেবিলের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। প্রতিসরণ হচ্ছে একটি নির্দিষ্ট বিমূর্ত সংখ্যা যা যে কোনো স্বচ্ছ মাধ্যমের প্রতিসরণ শক্তিকে চিহ্নিত করে। কামালউদ্দিন ফার্সি তার এই গ্রন্থে আলোর বৈশিষ্ট্য সম্পর্কে লিখেছেন, আলোকিত কোনো বস্তু বা পদার্থ থেকে যে আলো বের হয় তা আসলে এক ধরনের তাপ ও আগুন, কারণ অবতল আয়নার ওপর যদি সূর্যের আলো প্রতিফলিত হয় তাহলে সেই আলো এক বিন্দুতে এসে জমা হবে এবং সেই বিন্দু থেকে বের হওয়া উত্তাপ কোনো বস্তুকে জ্বালিয়ে দিতে পারে।
কামালউদ্দিন ফার্সির 400 পর হল্যান্ডের পদার্থবিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইজেন্স তার এক গ্রন্থে আলোর এ ধরনের বৈশিষ্ট্য সম্পর্কে লিখেছেন, আলোর উৎপত্তি আগুন থেকে। আয়নার উপর যদি আলো ফেলা হয় তাহলে সেই আলো একটি বিন্দুতে এসে জমা হবে এবং সেই বিন্দু থেকে এমন উজ্জ্বল আলো বের হবে যা কোনো বস্তুকে জ্বালিয়ে দিতে পারে এবং তাপ উৎপন্ন করবে। ওই বস্তুর উপর আলোর বিন্দু ধরে রাখলে তাতে আগুন ধরে যাবে। যাই হোক, কামালউদ্দিন ফার্সি ছিলেন প্রথম ব্যক্তি যিনি নিজের মতো বা দৃষ্টিভঙ্গি প্রমাণের জন্য আলোর পদার্থবিদ্যায় জ্যামিতির সূত্র ও উপপাদ্য ব্যবহার করেছেন। তার এ পদ্ধতি ছিল ওই যুগে একেবারে নতুন এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে তা ছিল খুবই গুরুত্বপূর্ণ।
শ্রোতাবন্ধুরা, জ্ঞানবিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আমরা এ সংক্রান্ত আলোচনা অব্যাহত রাখব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 12 নভেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন। সরকার রিজার্ভ থেকে এক পয়সাও নষ্ট করে না, বলেছেন প্রধানমন্ত্রী, দৈনিক প্রথম আলো। দেশের মানুষ তিন বেলা পেট পুড়ে ভাত খেতে পারছেন, বলেছেন খাদ্যমন্ত্রী, দৈনিক যুগান্তর। আমরা বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারি না, তবে রপ্তানি বাড়াতে চাই, বলেছেন বিজিএমইএ সভাপতি, দৈনিক নয়াদিগন্ত। যে কারণে বিএনপির সমাবেশে মান্নান শেখ, দৈনিক মানবজমিন। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান, ফারদিন হত্যার এখনও কোনো ক্লু পায়নি ডিবি, দৈনিক কালের কণ্ঠ। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম, ফুটবল বিশ্বকাপ, ভোটের অজুহাত, শাহের সন্ত্রাস বিরোধী বৈঠকে যোগ দেবে না অনেক দেশই, দৈনিক আনন্দবাজার পত্রিকা। বঙ্গ নেতৃত্বের প্রতি অনাস্থা, সুব্রত চট্টোপাধ্যায়কে ফেরানোর দাবিতে বিজেপির সদর দপ্তরে পোস্টার, দৈনিক সংবাদ প্রতিদিন। এবং বৃষ্টির আশঙ্কায় বিশ্বকাপের ফাইনালের নিয়মে কি কি বদল আনা হলো, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ সরকার কখনো রিজার্ভ থেকে এক পয়সাও নষ্ট করে না, বরং দেশ ও জনগণের স্বার্থে এই টাকা ব্যবহার করে। আজ শনিবার সকালে গণভবন থেকে ভারচুয়ালি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধনকালে দেয়া ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন। 17,553 কোটি 4 লাখ টাকা ব্যয়ে 24 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে বানানো হবে। প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার এদেশের এক পয়সাও অপচয় করে না, প্রতিটি অর্থ ব্যয় করে বাংলাদেশের মানুষের স্বার্থে ও কল্যাণে। প্রধানমন্ত্রী আরও বলেন বিএনপি নেতারা সবসময় রিজার্ভের টাকা খরচ নিয়ে প্রশ্ন তোলেন এবং মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি বলেন রিজার্ভের টাকা থেকে কোনো অর্থ অপব্যবহার হয় না।
দৈনিক কালের কণ্ঠ এক খবরে লিখেছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন নূর পরশের মাদক সংশ্লিষ্টতার বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবির প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন এখানে মাদক সংশ্লিষ্টতা আছে সে কথা আমরা কখনো বলিনি, অথবা এক নম্বর আসামি যাকে আমরা গ্রেপ্তার করেছি সেই খুন করেছে এটাও আমরা বলছি না, পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় বিচার বিশ্লেষণ করছি। আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
দৈনিক যুগান্তর লিখেছে, খাদ্যমন্ত্রী সাধারণ চন্দ্র মজুমদার বলেছেন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইংল্যান্ডের সাধারণ নাগরিকদের দিনে দুবেলা খাওয়ার রেশনিং করে দেওয়া হয়েছে, অথচ বাংলাদেশের মানুষ তিন বেলা প্যাট পুড়ে ভাত খেতে পারছেন। এটা বর্তমান সরকারের বড় সার্থকতা। শনিবার বেলা 11টায় জেলার পরশা উপজেলাধীন মুর্শিদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত কৃষি প্রণোদনা সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন কৃষকদের মাধ্যমে দেশের মানুষের খাদ্যের যোগান নিশ্চিত হয়, কৃষকরা আমাদের জাতির গুরুত্বপূর্ণ অংশ, এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে।
দৈনিক নয়াদিগন্ত এক খবরে লিখেছে, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন আমরা বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারি না, তবে আমরা আমাদের কাজ করতে চাই এবং বিশ্ববাজারে আমাদের রফতানি বাড়াতে চাই, তিনি আরো বলেন, আমরা যদি তা করতে পারি তাহলে আমরা নিজেদের সফল বলব। শনিবার বিকেলে মেগা ইভেন্ট মেড ইন বাংলাদেশ উইক 2022 এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি এসব কথা বলেন। এর আগে সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে এক গলফ টুর্নামেন্টের মধ্য দিয়ে মেগা ইভেন্ট মেড ইন বাংলাদেশ উইক 2022 এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। দেশ বিদেশের মানুষ, বিশেষ করে আন্তর্জাতিক ক্রেতা ও সহযোগীরা এই টুর্নামেন্টে যোগ দেন। সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, এই মেগা ইভেন্টের মাধ্যমে আমরা বাংলাদেশকে ব্র্যান্ড করতে চাই এবং আমাদের শিল্পের উদ্ভাবনগুলো তুলে ধরতে চাই।
দৈনিক মানব জমি লিখেছে, জ্বালানি তেল আর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া, আয়ের অনুমতে ব্যয় বেশি, পরিবারের ভরণ পোষণ নিয়ে সংসারে অশান্তি, সব মিলে অতিষ্ঠ ফরিদপুরের আব্দুল মান্নান শেখ। এজন্য বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে ফরিদপুর বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছেন তিনি। কথা হলে তিনি বলেন, পাশে আমার বাড়ি, গত কয়েক বছর ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বচাপে অতিষ্ঠ হয়ে গেছে আর পারছে না। এই সরকার দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে যাচ্ছে, কমাতে পারছেন না। সরকারের লোকজন সিন্ডিকেট করে সবকিছু দাম বাড়িয়ে যাচ্ছে, আমরা সাধারণ মানুষ বিপদে আছে। এখন আর এই সরকার চায় না, পরিবর্তন চায়, নতুন সরকার চায়। এজন্য বিএনপির ডাকে বাসায় থাকতে পারিনি, সমাবেশে চলে আসছি। আমার ছেলেরাও সমাবেশে যোগ দিয়েছে।
দৈনিক আনন্দবাজার পত্রিকার খবর, কোন দেশের যুক্তি ভোট, কারো বা আসন্ন ফুটবল বিশ্বকাপ। এমনই নানা অজুহাতে আগামী সপ্তাহে দিল্লিতে আয়োজিত সন্ত্রাস বিরোধী সভায় গড় হাজির থাকার কথা জানিয়েছে অন্তত 14টি দেশ। সন্ত্রাসী আর্থিক সহায়তা বন্ধ করতে আগামী 18-19 নভেম্বর দিল্লিতে নো মানি ফর টেরর বা NMFT শীর্ষক ওই সভা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যবস্থাপনায় আয়োজিত ওই সভায় থাকবেন অমিত শাহ। সম্প্রতি আন্তর্জাতিক সংস্থার ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা FATF এর ধূসর তালিকা থেকে বাদ গিয়েছে পাকিস্তানের নাম। জঙ্গি কার্যকলাপে অর্থ যোগানের অভিযোগে গত 4 বছর অভিযুক্ত পাকিস্তানকে ধূসর তালিকাতে রাখা হয়েছিল, কিন্তু গত 1 বছরে ইসলামাবাদ সন্ত্রাসী আর্থিক মদত রুখতে সক্রিয়তা দেখিয়েছে বলে রাষ্ট্রপুঞ্জ, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার IMF, বিশ্বব্যাংক এবং এগমন্ট গ্রুপ অফ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা পরিস্থিতি পর্যালোচনা করে রায় দিয়েছেন।
দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, বঙ্গ বিজেপির কোন্দল ফের প্রকাশ্যে, বর্তমান রাজ্য নেতাদের উপর অনাস্থা প্রকাশ করে এবার সদর কার্যালয়ের সামনে ফের পড়ল পোস্টার। বঙ্গ বিজেপি বাঁচাতে সুব্রতকে চাই বলে লেখা রয়েছে পোস্টারে। শনিবার সকাল থেকে সেই পোস্টার ঘিরে ফের গুঞ্জন শুরু হয়ে গেল। এর আগে শুক্রবার নদিয়া সহ শহরতলির একাধিক জেলায় এই পোস্টার পড়েছিল, জানিয়ে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছিল গেরুয়া শিবিরে। এবার একেবারে রাজ্য বিজেপি দপ্তরের সামনে এই ব্যানার হোর্ডিং পড়ল। শনিবার বিজেপির রাজ্য দপ্তরের সামনে এই ব্যানার ও হোর্ডিং পড়েছে। বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন সুব্রত চট্টোপাধ্যায়, বর্তমানে RSS এর বড় দায়িত্বে রয়েছেন সুব্রতবাবু। সুব্রত চট্টোপাধ্যায়কে বঙ্গ বিজেপির সংগঠনে ফিরিয়ে আনার দাবি নেপথ্যে যুক্তিও দেওয়া হয়েছে। বলা হয়েছে 2019 লোকসভা নির্বাচনে যে 18টি আসন বিজেপি পেয়েছিল তার পেছনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সুব্রতবাবু। শ্রোতাবন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা যুদ্ধক্ষেত্রে ইরানি যোদ্ধাদের আল্লাহর স্মরণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছি। আজ আমরা কয়েকজন ইরানি কমান্ডার সম্পর্কে কথা বলব যারা আল্লাহকে সন্তুষ্ট করাকে তাদের জীবনের একমাত্র ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন।
আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকারী ইরানি সৈন্য কমান্ডাররা আল্লাহর রাস্তায় জিহাদ এবং তাকে সন্তুষ্ট করার জন্য যুদ্ধ করেছিলেন বলেই বিজয়ী হয়েছিলেন। এ সম্পর্কে পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে শহীদ ইরানি কমান্ডার হাজি ইব্রাহিম হিম্মাত তার যোদ্ধাদের বলেন, আপনারা যখনই কোনো কাজ করতে যাবেন তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করুন। এটা করতে পারলেই আমাদের বিজয় নিশ্চিত। আমাদের যুদ্ধ, আমাদের ঘুম, আমাদের অন্য সব কাজ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয় তাহলে আমরা যুদ্ধের ময়দানে মারি বা মরি উভয় ক্ষেত্রেই আমরা বিজয়ী হব। শহীদ হিম্মাতের এই বক্তব্যের প্রভাব পড়েছিল সকল ইরানি যোদ্ধার অন্তরে। তারা তাদের সমস্ত কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তথা ইখলাস বজায় রেখে করার চেষ্টা করতেন। প্রত্যেকে যে কোনো কাজে আগে ঝাঁকপিয়ে পড়ার চেষ্টা করতেন এবং কাজটি কে করেছে সেটি বলার সময় কাউকে খুঁজে পাওয়া যেত না, কেউই নিজের নাম প্রকাশ করার ক্ষেত্রে অগ্রগামী ছিলেন না।
এ সম্পর্কে শহীদ মোহাম্মদ বুরুজার্দি, যাকে সবাই মাসি কুর্দিস্তান বলে ডাকত, তার সম্পর্কে একটি ঘটনা রয়েছে। তিনি সব সময় রেডিও, টেলিভিশন ও পত্রপত্রিকার সাংবাদিকদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতেন। তিনি চাইতেন না তার কোনো বক্তব্য বা ছবি প্রকাশিত হোক। তিনি ক্যামেরাম্যান দেখলেই বলতেন, আমার ছবি তুলো না ভাই, ওইদিকে গিয়ে দেখো যারা যুদ্ধ করছে তাদের ছবি তোলো। একবার সারদাস্ত এলাকায় বিদ্রোহ দমনের সময় একজন ক্যামেরাম্যান মাসি কুর্দিস্তানের দিকে ক্যামেরা তাক করে ছবি তোলে ও ভিডিও ধারণ করে। বিষয়টি বুঝতে পেরে তিনি ক্যামেরাম্যানের কাছে যান এবং সর্বোচ্চ ভদ্রতা ও বিনয়ী ভাব বজায় রেখে ক্যামেরাম্যানের কাছ থেকে ফিল্মটি নিয়ে নেন। এরপর তার নিজের ছবির অংশটি আলাদা করে সেটা নষ্ট করে ফেলেন।
পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে ইরানের 17 আলী ইবনে আবি তালিব ডিভিশনের কমান্ডার মোহাম্মদ বুনিয়াদি শাহাদত বরণ করেন। শহীদ বুনিয়াদির মা তার সম্পর্কে বলেন, মোহাম্মদের চরিত্রের বিশেষ কিছু দিক ছিল। সে তার কাজে ছিল একনিষ্ঠ এবং সব কাজে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করতে চাইত। সে কখনো ছুটিতে বাড়িতে এলে যুদ্ধক্ষেত্রে তার কত বড় দায়িত্ব রয়েছে বা সে কি কাজ করে তা কখনো বলত না। এ কারণে তার যুদ্ধ তৎপরতা সম্পর্কে আমাদের তেমন কিছু জানা ছিল না। যুদ্ধের সময় উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারা স্বেচ্ছাসেবক বাহিনীর সঙ্গে মিশে গিয়ে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতেন। তারা নিজেদের পরিচয় প্রকাশ করতেন না। কোনো যোদ্ধা যদি ওই কমান্ডারকে আগে থেকে না চিনে থাকত তাহলে তার পক্ষে বোঝার উপায় ছিল না যে তার পাশে কত বড় একজন কমান্ডার যুদ্ধ করছেন।
শহীদ হাজি ইব্রাহিম হেম্মাত ও শহীদ মেহেদি বাকেরি সম্পর্কে এ ধরনের বহু জনশ্রুতি রয়েছে। এই দুই কমান্ডার সাধারণ সৈনিকদের সঙ্গে মিশে গিয়ে যুদ্ধক্ষেত্রে ট্রাক থেকে অস্ত্রশস্ত্র ও গোলা বারুদ নামানো এবং ওঠানোর মতো কাজ করতেন। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল, এরকম কাজ করার সময় সৈনিকেরা তাদেরকে চিনত না বলে অনেকে তাদের সঙ্গে দুর্ব্যবহারও করত। কিন্তু এই দুই পদস্থ সেনা কর্মকর্তা মুখ বুজে সেসব হজম করতেন। পরবর্তীতে যখন এসব সেনা বুঝতে পারত যে তাদের কমান্ডার তাদের সঙ্গে কাজ করছিলেন এবং কমান্ডারের সঙ্গে তারা দুর্ব্যবহার করছে, তখন তারা লজ্জিত হয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিত।
31-8 ডিভিশনের কমান্ডার শহীদ মেহেদি বাকেরি তার ভাই শহীদ হামিদ বাকেরির শাহাদাতের এক বছর পর 1985 সালে ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খমিনী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা করতে যান। ওই সাক্ষাতে তৎকালীন প্রেসিডেন্ট ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনী উপস্থিত ছিলেন। এ সময় মেহেদি বাকেরি আয়াতুল্লাহ খামিনীকে অনুরোধ করেন তিনি যেন ইমামকে তার শাহাদাতের জন্য দোয়া করতে বলেন। এই ছিল ইরানি সেনা কমান্ডারদের বিশুদ্ধ অন্তরের অবস্থা। মেহেদি বাকেরি তার ওসিয়ত নামায় লিখেছেন, হে আল্লাহ, তুমি আমাকে তোমার সাক্ষাতের জন্য কবুল করে নাও। আমার শাহাদাতের পর আমার মরদেহ যেন কেউ খুঁজে না পায়, তাহলে এই পৃথিবীর এক বিঘত জায়গাও আমার কবরের জন্য নষ্ট হবে না। হে আল্লাহ, আমাকে পবিত্র করে গ্রহণ করো।
১৯৮৫ সালের মার্চ মাসে ইরাকি বাহিনীর বিরুদ্ধে বদর অভিযান শুরু হয়। মেহেদি বাকেরির নেতৃত্বাধীন আশুরা ডিভিশনের প্রথম ব্যাটালিয়নটি দজলা নদী পার হয়ে ইরাকি বাহিনীর উপর হামলা চালায়। ফজরের আজানের আগেই ইরানি সেনাদের ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা দজলা নদীর উপর অস্থায়ী সেতু নির্মাণের কাজ সম্পন্ন করেন। মেহেদি বাকেরি ও তার সহযোদ্ধারা ততক্ষণে ইরাকি বাহিনীর মারাত্মক ক্ষতি সাধন করেন। ১৯৮৫ সালের ১৫ মার্চ ইরানি যোদ্ধাদের এই দলটি নিজেদের সামান্য অস্ত্রশস্ত্র নিয়ে ইরাকি বাহিনীর ভারী অস্ত্রশস্ত্র ও গোলা বারুদের মোকাবেলায় অকুতোভয় লড়াই করেছিলেন। জীবনের শেষ মুহূর্তে মেহেদি বাকেরি কাঁধে আরপিজি নিয়ে শত্রু সেনাদের উপর ঝাঁপিয়ে পড়েন।
এ সময় তার মাথায় শত্রু সেনাদের নিক্ষিপ্ত একটি গুলি আঘাত হানে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সহযোদ্ধারা বহু কষ্টে তাকে তুলে দজলা নদীতে অপেক্ষমান স্পিড বোটে তুলতে সক্ষম হন। এ সময় তার সারা শরীর রক্তে ডুবে যাচ্ছিল। স্পিড বোট চলতে শুরু করে। এ সময় স্পিড বোটটি চালাচ্ছিলেন আলী রেজা ধন্দরু নামের একজন সৈনিক। হঠাৎ ইরাকি বাহিনীর নিক্ষিপ্ত একটি গোলা এসে স্পিড বোটে পড়ে এবং প্রচণ্ড বিস্ফোরণে স্পিড বোট সহ মেহেদি বাকেরি ও আলী রেজার শরীর ছিন্ন ভিন্ন হয়ে দজলা নদীতে ডুবে যায়। তার শাহাদাতের খবর পেয়ে ইমাম খমিনি তাকে ইসলামের শহীদ উপাধিতে ভূষিত করেন।
তো শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। আকাশপথে যে কোনো হামলা মোকাবেলা করতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো প্রস্তুত রয়েছে বললেন পদস্থ সেনা কর্মকর্তা সাকাফিফার। আমেরিকার ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দল ফিলিস্তিনদের উপর ইসরায়েলের গণহত্যা সমর্থন করে মন্তব্য হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহর। বাংলাদেশের বর্তমান সরকারের আমলে দেশ থেকে ১০ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। ফরিদপুরের গণসমাবেশে অভিযোগ মির্জা ফখরুলের। এবং ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি জানালো পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 11048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.
Oh,